الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
গত খুতবায় আমলের বা কর্মের সংশোধন বা তরবিয়তের প্রেক্ষাপটে মুরব্বিয়ান মুবাল্লিগিন যাদের সকল অকফেজুল্লিগ অন্তর্ভুক্ত আমির এবং ওহদাদার বা পদাধিকারীদের দায়িত্ব কি সে প্রেক্ষাপটে আলোচনা হচ্ছিল। বলছিলাম যে কিভাবে কর্মের সংশোধনের পথে যে বাধাগুলো আছে সে কারণগুলো দূর করার ক্ষেত্রে কিভাবে তাদের ভূমিকা পালন করা উচিত বা কি কাজ করা উচিত তা আলোচনা করছিলাম। এর জন্য কোন কোন বিষয়ের প্রয়োজন রয়েছে যা মুরব্বী এবং ওহদাদারদের নিজের জীবনে অবলম্বন করে জামাতকে বলার প্রয়োজন বা জামাতের সামনে কার্যত কাজের উপায়িত করে দেখানোর প্রয়োজন। এখানে আমি এটি স্পষ্ট করতে চাই, সে সকল আলেম এবং সে সকল বক্তা বা ওয়াইজিন যারা মসলেহ মোদের যুগে জীবিত ছিলেন তাদের মাঝে হযরত মসীহ মোদের সাহাবারাও অন্তর্ভুক্ত ছিলেন। সাহাবাদের হাতে তরবিয়ত প্রাপ্ত বা প্রশিক্ষণ প্রাপ্ত বা শিক্ষিত মানুষ অনেক ছিল। তাদের খোদার সাথে সম্পর্ক এবং তাদের ইমানের মান, তাদের বিশ্বাসের মানও অবশ্যই অনেক উন্নত মানের ছিল, বিশ্বাসের মানও অনেক উন্নত ছিল। তাদের এই সকল ক্ষেত্রে কোনো ঘাটতি বা ত্রুটি ছিল না। তাদের ঘাটতি বা ত্রুটি সে সকল বিষয়ে ছিল যার প্রতি হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন যে তোমাদের প্রেফারেন্সেস বা কোন বিষয়কে তোমরা অগ্রাধিকার দেবে সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত করতে হবে বা বিশ্বাস সাথে সম্পর্কযুক্ত বিষয়ের উপর যেভাবে জোর দেয়া হয় একইভাবে কর্মের সংশোধনের ক্ষেত্রেও মসীহ মওদের নিদর্শনাবলী এবং খোদার সাথে ব্যক্তিগত সম্পর্ক আর খেলাফতের প্রতি আনুগত্য এবং ব্যবস্থাপনার বা সিস্টেমের প্রতি সম্মানের প্রেক্ষাপটে বা সম্মানের নিরিখেও জামাতের সদস্যদের তরবিয়ত এবং সুশিক্ষার প্রয়োজন রয়েছে। কিন্তু আজকাল আমরা যা দেখি তা হল এ সকল বিষয়ের ক্ষেত্রে আমরা সেই মানে অধিষ্ঠিত নেই যে মানে থাকা উচিত। সে কারণে আমি বলি যে মুরব্বী মুবাল্লিগ এবং ওহদাদার প্রথমে নিজেরাই মান অর্জন করে যদি জামাতের সদস্যদের নসিহত করেন তাহলে এটি গুরুত্ব রাখবে, অর্থাৎ নিজেদের জীবনে বাস্তবায়ন এবং নিজেরা অবলম্বন করা শব্দ দিয়ে ভাবুন এবং ব্যক্তিগত দৃষ্টান্ত তুলে ধরুন, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর তাহলেই সংশোধনমূলক কথাবার্তার ভালো প্রভাব পড়বে। গত খুতবায় ইচ্ছাশক্তির সৃষ্টি করা এবং জ্ঞানের দুর্বলতা দূরীভূত করা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তৃতীয় কথা এক্ষেত্রে বর্ণিত হয়নি, অর্থাৎ কর্মের সংশোধনের রীতি বা কর্মশক্তি কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি। এ সম্পর্কে আজকে আমি কিছু বলব। পূর্বের খুতবাগুলোতে যেভাবে আলোচনা হয়েছে যে বহিরাগত চিকিৎসা বা বাহিরের সাহায্যের প্রয়োজনের ক্ষেত্রে রয়েছে, বা বলা যায় যে অন্যের সাপোর্ট বা অন্যের সমর্থন বা অন্যের সাহায্যের প্রয়োজন, আর কর্মের সংশোধনের জন্য এই সাপোর্ট বা এই সমর্থন বা দু ধরনের সাহায্যের প্রয়োজন হয়। একটি হল নিগরানি বা তত্ত্বাবধান বা দেখাশোনা করা, আর দ্বিতীয়টি হল শক্তি বা বল প্রয়োগ। নিগরানি বা তত্ত্বাবধান বা দেখাশোনার অর্থ হল অবিচলতার সাথে সবসময় দৃষ্টিতে রাখা, নিগরানিতে রাখা যে কোনো ক্ষেত্রে যেন কোনো অপকর্ম না সাধিত হয়। এ ধরনের নিগরানি বা দেখাশোনা বা তত্ত্বাবধান জাগতিক বিষয়াদির ক্ষেত্রেও দেখা যায়। ঘরে পিতামাতা সন্তানদের দেখাশোনা করেন, নিগরানি করেন, তত্ত্বাবধান করেন, স্কুলে শিক্ষক পড়ালেখার পাশাপাশি নিগরান বা তত্ত্বাবধায়কের কাজও করেন, দেখাশোনা বা কেয়ারটেকারের কাজ করে থাকেন। অনেক সময় সরকারি কর্মকর্তা দেখাশোনা করেন বা তত্ত্বাবধান করেন আর বলেন যে আমরা তোমাদের নিগরানি করব বা তোমাদের তত্ত্বাবধান করব, রাস্তায় ট্রাফিকের জন্য স্থায়ী ক্যামেরা থাকে, বোর্ড লাগানো থাকে যে এখানে ক্যামেরা আছে। এটি এক ধরনের নিগরানি বা এক ধরনের দেখাশোনা বা তত্ত্বাবধান। যে সমস্ত সন্তান সন্ততিরা পিতামাতার জুলুম বা অত্যাচারের শিকারে পরিণত হয় তাদেরকে পিতামাতা তাদেরকে সরকার সাবধান করে যে আমরা পাহারা দেব, আমাদের দৃষ্টি থাকবে। সন্তান সন্ততিকে যদি বেশি কষ্ট দেয়া হয় তাহলে চাইল্ড প্রোটেকশন বিভাগ বলে যে আমরা বাচ্চাদের নিয়ে যাব। এই সকল উন্নত বিশ্বে তো এটি সর্বত্র দেখা যায়, বরং আমি বলবো পাহারা দেওয়ার দায়িত্ব তারা এত বেশি পালন করে যে তারা অবৈধ সীমায় গিয়ে প্রবেশ করে। পিতামাতা সন্তানের ভয়ে বা এই প্রতিষ্ঠানের ভয়ে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা থেকেও তারা বিরত থাকে বা প্রয়োজনীয় ক্ষেত্রেও বাচ্চাদের অপ্রয়োজনীয় কাজ থেকে বারণ করে না, এর ফলে ছেলে মেয়েরা নষ্ট হয়। তো জাগতিক ক্ষেত্রে নিগরানি বা এই দেখাশোনা বা পাহারা অনেক ক্ষতির কারণ হয়। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক যখন নষ্ট হয় তাদের পাহারা দেওয়া হয়, এরপর অপরাধীদের পাহারা দেওয়া হয় বা নিগরানি করা হয়। পুরো পাহারার উদ্দেশ্য হল তাদেরকে সেই অপকর্ম থেকে বা সেই কাজ থেকে বিরত রাখা, যার ফলে অশান্তি সৃষ্টি হতে পারে, বা এর উদ্দেশ্য হল সংশোধন। তো নিগরানি বা পাহারা দেয়া বা তত্ত্বাবধান সকল সমাজের সংশোধনের একটি মাধ্যম। কর্মের সংশোধনের জন্য এই নিগরানি বা এই তত্ত্বাবধান বা এই যে দেখাশোনা, এর প্রতি ধর্ম আমাদের মনোযোগ আকর্ষণ করে, ধর্ম এই শিক্ষা দেয়। এর কারণে মানুষ অনেক অপকর্ম থেকে বিরত থাকে বা মুক্ত থাকে, কেননা তা সে জানে সমাজ তাকে পাহারা দিচ্ছে, পিতামাতা নিজ গণ্ডিতে দৃষ্টি রাখছেন। মুরব্বী বা মুবাল্লিগরা তাদের দায়িত্ব হল শশক গণ্ডিতে নিগরানি করা বা তত্ত্বাবধান করা, আর ব্যবস্থাপনার অন্যান্য দিকগুলোকেও শশক গণ্ডিতে নিগরানের দায়িত্ব বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করা উচিত। আর একই সাথে ইসলামের এই শিক্ষাও যদি সামনে থাকে যে প্রত্যেক নিগরান বা তত্ত্বাবধায়ক নিজে তত্ত্বাবধানের গণ্ডি সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তাহলে শুধু যাদের তত্ত্বাবধান করা হচ্ছে তাদেরই সংশোধন হবে না, বরং তত্ত্বাবধায়কদের নিজেদেরও সংশোধন হবে, আত্মশুদ্ধি লাভ হবে। অতএব আমল বা কর্মের সংশোধনের জন্য নিগরানি বা তত্ত্বাবধান বা দেখাশোনা বা পাহারা, এটি একটি মাধ্যম। সংশোধনের জন্য আরেকটি প্রয়োজনীয় দিক হল জবর বা বল প্রয়োগ। এখানে হয়তো কারো মাথায় প্রশ্ন জাগতে পারে যে একদিকে আমরা বলি যে ধর্মীয় বিষয়ে কোনো জবরদস্তি নেই, কোনো বল প্রয়োগ নেই, অপরদিকে আমল বা কর্মের সংশোধনের জন্য যে চিকিৎসা প্রস্তাব করা হচ্ছে তা হল জবর বা বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ। এর উত্তর হল ধর্ম গ্রহণ বা ধর্ম পরিত্যাগের ক্ষেত্রে কোন জোর বা জবরদস্তি নেই, শক্তি সেখানে প্রয়োগ করা হবে না। প্রত্যেক ব্যক্তি যে কোনো ধর্ম গ্রহণ বা বর্জনের বিষয়ে স্বাধীন। ইসলাম অত্যন্ত স্পষ্টভাবে মানুষকে স্বাধীনতা দেয়। এখানে বল প্রয়োগ বা শক্তি প্রয়োগের অর্থ হল ধর্মের সাথে সম্পর্কের দাবি করে তার নিয়ম এবং বিধান মেনে না চলা, সেটি লঙ্ঘন করা, একদিকে ব্যবস্থাপনার অংশ হওয়ার দাবি করা, আর অপরদিকে ব্যবস্থাপনার যে সমস্ত বিধি বিধান বা রুলস রেগুলেশন আছে সেগুলোকে লঙ্ঘন করা। এটি যদি করা হয় তাহলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ বলতে এটি বোঝায়, নিজাম বা সিস্টেমের অংশ হিসেবে যদি থাকতে হয় তাহলে নিজাম বা ব্যবস্থাপনার যে শিক্ষামালা রয়েছে তা মেনে চলতে হবে, নতুবা শাস্তিও দেওয়া যেতে পারে, জরিমানা হতে পারে, বিধিনিষেধ আরোপিত হতে পারে। এইসব কথার অর্থ এবং উদ্দেশ্য হল সংশোধন, যেন কর্মের যে দুর্বলতা রয়েছে সেটি দূরীভূত করা সম্ভব হয়। জামাত বা আমাদের ব্যবস্থাপনায় যখন জামাতের ব্যবস্থাপনা কাউকে শাস্তি দেয় তার উদ্দেশ্য হয়ে থাকে, মূল উদ্দেশ্য হয়ে থাকে সংশোধন। কাউকে ছোট বা হেয় করা বা কাউকে বিনা কারণে কষ্ট দেওয়া এর উদ্দেশ্য নয়। এই যে শক্তি প্রয়োগ, এটি সরকারি বিভিন্ন আইনের ক্ষেত্রে আমরা দেখি, শাস্তি দেয়া হয়, কারাগারে প্রেরণ করা হয়, কারাশাস্তি দেয়া হয়, মানুষের জরিমানা হয়, অনেক সময় পিটানো হয়। তো এর উদ্দেশ্য হল সমাজে শান্তি স্থাপন এবং অন্যের যারা ক্ষতি করে তারা যেন ক্ষতি করতে না পারে, বরং অনেক সময় যারা নিজেদের ক্ষতি করে তারাও এমন কাজের জন্য শাস্তি পায়। কিন্তু সেই শাস্তি কালে সংশোধনের বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। কাউকে যে ফাঁসি দেওয়া হয় এই শক্তি প্রয়োগের কারণ হল হত্যাকারী এক ব্যক্তিকে কাউকে হত্যা করেছে, যদি হত্যাকারীকে লাগামহীন ছেড়ে দেওয়া হয় তাহলে সমাজের শান্তি বিঘ্নিত হয় এবং আরো অনেক এমন হত্যাকারীর জন্ম হতে পারে। তাই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিলে অনেক এমন হত্যাকারীর অহন্তারকের সংশোধন হয়ে যায় বা তারা সেই কাজ বা এমন মানুষ সেই কাজ থেকে বিরত হয় যারা হত্যার মন মানসিকতা রাখে বা যারা বেশি বেশি রাগী হয়ে থাকে। তো শক্তি প্রয়োগ বা বল প্রয়োগ সংশোধনের একটি মাধ্যম যা পৃথিবীতে প্রচলিত রয়েছে। জাগতিক শক্তি বা বল প্রয়োগ বা জাগতিক বা এই দুনিয়াতে যে সমস্ত শাস্তি দেওয়া হয় বা বল প্রয়োগ করা হয় বা শক্তি প্রয়োগ করা হয় তার সাথে ইমানের কোন সম্পর্ক নেই, কিন্তু ধর্মের প্রতি যে আরোপিত হয় তার উপর যে শক্তি প্রয়োগ করা হয় বা ধর্মীয় ব্যবস্থাপনার অধীনে যে শাস্তি দেওয়া হয় তাকে, যেমন শাস্তি হোক না কেন, জরিমানা হোক বা অন্য যে কোনো শাস্তি হতে পারে বা অনেক সময় বিধি নিষেধ আরোপ করা হয়। জামাতে অনেক সময় চাঁদার উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়, চাঁদা গ্রহণের উপর। নিঃসন্দেহে বল প্রয়োগে বা শক্তি প্রয়োগে এই কাজগুলো সাধিত হচ্ছে, কিন্তু একই সাথে এই সকল কর্ম বা নেই কর্ম বা যে সকল নেই কর্মের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়, কোন ব্যক্তি যদি সেই নেই কাজগুলো শাস্তি এড়ানোর উদ্দেশ্যে করে বা খলিফার ওয়াক্তের অসন্তুষ্টি এড়ানোর উদ্দেশ্যে করে বা খোদার অসন্তুষ্টি এড়ানোর উদ্দেশ্যে সেই কাজ থেকে যদি সে বিরত থাকে তাহলে ধীরে ধীরে এই বিষয়গুলো তার হৃদয়ে ঈমান সৃষ্টি করে আর সে পাপ ছেড়ে সানন্দে নেক কর্ম করার অভ্যাস রপ্ত করে। তাই স্মরণ রাখতে হবে যে নেক কর্ম করার নেকর্মের অভ্যাস সৃষ্টির জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করতে হয়। এই মাধ্যমগুলো অবলম্বন ছাড়া কর্মের বা আমলের সংশোধন সম্ভব নয়, তাই এই মাধ্যমগুলো ব্যবহার একান্ত আবশ্যক। অর্থাৎ ঈমান সৃষ্টি করা, সঠিক জ্ঞান সৃষ্টি করা, এই কথাগুলো গত খুদ্দায় আলোচনা করেছি। আর নিগরানি আর তত্ত্বাবধান আর শক্তি বা বল প্রয়োগের কথা এখন আমি বললাম। এটি কর্মশক্তি সৃষ্টির ক্ষেত্রে এগুলোর ভূমিকা রয়েছে। এই চারটি বিষয়ে ছাড়া কর্মের বা আমলের সংশোধন অসম্ভব। আমরা যদি গভীর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় বা জানা যায় যে পৃথিবীতে একটা শ্রেণী এমন আছে যারা নিজেদের মাঝে ইমানি শক্তি রাখে না বা তারা সেই মানে উপনীত নয় যা কর্মের বা আমলের সংশোধনের জন্য এক মানুষের মাঝে থাকা আবশ্যক। এমন লোকদের হৃদয়ে যদি ইমানি শক্তি সঞ্চার করা হয় তাহলে তাদের কর্মের সংশোধন হয়ে যায়। আর একটা শ্রেণী এমন রয়েছে যারা জ্ঞানহীনতার কারণে পাপ করে আর এর জন্য দরকার হয় সঠিক জ্ঞানের। আর এক শ্রেণী এমন আছে যারা সৎকর্ম বা নেক কর্মের জন্য অন্যের সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকে। তো তিন ধরনের মানুষ রয়েছে এবং আর এই মুখাপেক্ষিতা বা এই ঘাটতি দুভাবে দূর হতে পারে। বাহির থেকে তাকে সাহায্য দেওয়া হয়, দুভাবে সাহায্য দেওয়া যায়। একটি হল নিগরানি বা তত্ত্বাবধান, যার বিস্তারিত বিবরণ আমি দিয়েছি। যদি নিগরানি করা হয়, পাহারা দেওয়া হয়, পাপ দূর হয়ে যায় এবং পণ্যের প্রতি মনোযোগ আকৃষ্ট হয়। কিন্তু এমন শ্রেণী যারা চরমভাবে অধঃপতিত, যারা পাহারা দিলেও বিরত হয় না, এমন লোকদের যতক্ষণ শাস্তি দেওয়া না হয় সংশোধন সম্ভব নয়। তো আমাদের সংশোধনের জন্য এই চারটি মাধ্যম অবলম্বন করা আবশ্যক। আর সবার প্রত্যেক ব্যক্তির ব্যাধির চিকিৎসা তার রোগের নিরিখে প্রদান করা আবশ্যক। একথা স্মরণ রাখতে হবে যে যুগে ধর্মের হাতে সরকারও থাকে না, তরবারিও থাকে না। সেই যুগে চারটি বা চার ধরনের চিকিৎসা গ্রহণ বা অবলম্বন করা আবশ্যক। গত খুতবায় যেভাবে আলোচিত হয়েছে, প্রথম চিকিৎসা হল তরবিয়ত। তরবিয়তের মাধ্যমে ইমানের দৃঢ়তা সৃষ্টি আবশ্যক। আর এর জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নিদর্শনাবলী, তার ওয়াহি, তার খোদার সাথে সম্পর্ক এবং তার মাধ্যমে তার মান্যকারীদের জীবনে আধ্যাত্মিক বিপ্লবের কথা বলা আবশ্যক। তাদের বোঝানো উচিত যে খোদার নৈকট্যের কি কি কল্যাণকর দিক রয়েছে। এ সম্পর্কে গত খুতবায় আমি বলেছি যে এই যুগে শয়তান সর্বশক্তি প্রয়োগে হামলা করছে, তখন এই কথাগুলো মানুষের সামনে বেশি বেশি বলার প্রয়োজন রয়েছে। এগুলো বারংবার বলা প্রয়োজন। খোদার ভালোবাসা কিভাবে অর্জন করা যেতে পারে সে কথা মানুষকে স্মরণ করানো প্রয়োজন। আর খোদার ভালোবাসা যখন, তার স্নেহ যখন কোন মানুষের সাথী হয়, কোন মানুষের লাভ হয়, খোদা কিভাবে তার সাথে স্বতন্ত্র ব্যবহার করে থাকেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদেরকে কি জানিয়েছেন, কি বলেছেন, তা এদের বলা উচিত। পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীতে যে নতুন নতুন বয়াত হচ্ছে, আফ্রিকায় বয়াত হচ্ছে, আরবদের মাঝে বয়াত হচ্ছে, তারা নিজেদের ঘটনাবলী লিখে পাঠান। হযরত মসীহ মওউদের গ্রন্থাবলী পড়ে তাদের মাঝে পরিবর্তন এসেছে, তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। নিঃসন্দেহে মসীহ মওউদের বই পড়ে তাদের বিশ্বাসজনিত ভ্রান্তি দূরীভূত হয়েছে, বিশ্বাসের দিক থেকে তাদের জ্ঞান বৃদ্ধি পেয়ে ঈমানের নতুন নতুন পথ তাদের সামনে উন্মোচিত হয়েছে। কিন্তু ঈমানের দৃঢ়তা হযরত মসীহ মওউদের নির্দেশনাবলী দেখে এবং তার ওয়াহির স্বরূপ এবং মর্ম বুঝে আর খোদার সাথে মসীহ মওউদের যে সম্পর্ক ছিল তার মাধ্যমে তাদের বিশ্বাসের ভ্রান্তি দূর হয়েছে, ঈমান সৃষ্টি হয়েছে। আর আল্লাহ তাআলা নিজেও স্বয়ং কতক নির্দেশনাবলী তাদেরকে দেখিয়েছেন এবং নিজের নৈকট্যের স্বাক্ষর রেখেছেন। হযরত মসীহ মওউদ বা দ্বিতীয় খলিফা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের নির্দেশনাবলী তার ওয়াহি এলহাম এবং আল্লাহর সাথে সম্পর্কের গুরুত্ব যা আমাদের হৃদয়ে ইমানের কিরণকে উজ্জ্বলতর করতে পারে এমন সব বিষয়ের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি নিজের ভাষায় এভাবে লিখেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত বসে থাকলে আমাদের কিছু আসে যায় না, তার আকাশে জীবিত থাকা ততটা ক্ষতিকর নয় যতটা হৃদয়ে একে মৃত খোদার বিশ্বাস পোষণ করা ক্ষতিকর। তাই এ কথার লাভ কি যে তোমরা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর উপর তো অনেক জোর দিচ্ছ কিন্তু মানব হৃদয় আল্লাহ তাআলাকে জীবিত করার চেষ্টা করছো না, তাকে মারছ, তোমরা মৃত খোদা হিসাবেই পেশ করছ। হুজুর বলছেন যে আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং চিরস্থায়ী, তিনি কখনো মরেন না, কিন্তু কোন কোন মানুষের দৃষ্টিকোণ থেকে তিনি মৃত। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর প্রেক্ষাপটে একটি ঘটনা বর্ণনা করেন। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর এক শিক্ষক যিনি ভূপাল নিবাসী, তিনি বলেন একবার তিনি রোয়া বা স্বপ্নে দেখেছেন যে ভূপালের বাহিরে, ভূপাল ভারতের একটি শহর, এই ভূপালের আউটার স্কার্টে একটা পুলের কাছে এক কুষ্ঠরোগী ভূপতিত রয়েছে। কুষ্ঠরোগী হওয়া ছাড়াও তার সে অন্ধ ছিল, নাক কর্তিত, আঙ্গুল সব ঝরে গেছে, সারা শরীর পূজা আবৃত এবং মাছি তাতে ভনভন করছিল। এটি দেখে আমার প্রচন্ড ঘৃণা হলো আর আমি জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কে? তিনি বললেন যে আমি খোদা। এই উত্তর শুনে আমি ত্রস্ত হই। আমি বললাম তুমি খোদা? আজ পর্যন্ত পৃথিবীর সকল নবী একথাই বলে আসছেন যে আল্লাহ সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, তার তুলনায় বেশি সুন্দর আর কেউ নেই। আমরা যারা খোদাকে ভালোবাসি, খোদার সাথে প্রেম করি, সেই খোদার কি এই চেহারা? তিনি উত্তর দিলেন যে নবীরা যা বলেন ঠিকই বলেন, আমি প্রকৃত আসল খোদা নই, আমি ভূপালবাসীদের খোদা, অর্থাৎ ভূপালবাসীদের দৃষ্টিতে আমি এমনই, অর্থাৎ এদের দৃষ্টিতে খোদা তালার কোন গুরুত্বই নেই। অতএব খোদা মরেন না, কিন্তু কোন মানুষ যখন খোদাকে ভুলে যায় তখন তার দৃষ্টিকোণ থেকে তার খোদা মৃত। তো যুবকদের আমি এই কথা বোঝাতে চাই, এখানে হুজুর বলছেন যে এর অর্থ এটি করা উচিত নয় যে মানুষ এমন হয়ে গেছে তাই খোদা এই আকৃতি ধারণ করেছেন আর বিষয়ের এখানেই অবসান ঘটেছে। এটি সত্যিকারতে তাদের নিজেদের চেহারা, যারা খোদাকে পরিত্যাগ করেছে, যেভাবে আয়নায় মানুষ নিজের চেহারা ছবি দেখে, আসলে তারা নিজেদের আকৃতি বা চেহারাই দেখে। এ ব্যক্তি স্বপ্নে যা দেখেছেন তা সে সকল লোকদেরই আয়নায় প্রতিফলিত চেহারা ছিল। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এরা কুষ্ঠরোগে আক্রান্ত, এমন মানুষের পরিণাম ভয়াবহ হয়েই থাকে। এমন নয় যে খোদা তাদেরকে ছেড়ে দিয়েছেন মৃত্যুবরণ করে, আল্লাহকে যারা এমন মনে করে তাদেরকে খোদা তালা অনেক সময় পৃথিবীতে শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ নির্বিকার বসে যান না বা বসে থাকেন না, বরং এই পৃথিবীতেই তিনি এমন লোকদের শাস্তি দিয়ে থাকেন। বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এমন লোকদের পরিণাম আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন যে যারা খোদাকে ভুলে যায় তারা জাহান্নামে যায়। কারো এই দৃষ্টান্ত শুনে কথা মনে করা উচিত নয় যে খোদাকে পরিত্যাগ করেছে বা খোদাকে শক্তিহীন জ্ঞান করলে কিছু যায় আসে না। আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারীও বটে, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করেন এবং শাস্তিও দিয়ে থাকেন। তার ক্রোধ এবং তার গজব যখন বর্ষিত হয়, কারো শক্তি নেই তার সামনে দাঁড়ানোর। হুজুর বলছেন যে তাই এটি খোদাকে ভুলে যাওয়া কোন তুচ্ছ বিষয় নয়, এটি নয় যে ভুলে গেলেই পার পেয়ে গেলে বা এটি সবকিছু, এমন নয়। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে আশ্চর্যের বিষয় হল আমাদের আলেমেরা ঈসাকে মৃত প্রমাণের চেষ্টা করে কিন্তু একই সাথে খোদাকে জীবিত করার চেষ্টা করে না, সেই চেতনা সৃষ্টির চেষ্টা করে না যার ফলে খোদা সম্পর্কে জ্ঞান লাভ হয়, বুৎপত্তি অর্জিত হয়। আমাদের মূল চেষ্টা খোদাকে জীবিত করার এবং খোদার সাথে সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে নিয়োজিত হওয়া উচিত। যদি খোদার সাথে আমাদের জীবন্ত সম্পর্ক থাকে, ঈসাকে যারা জীবিত জ্ঞান করে তারা যতই হইচই করুক না কেন, আমাদের ইমানে কখনো বিকৃতি আসবে না। কেননা খোদাতালা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে দাঁড়াবেন। তাই ঈসা আলাইহিস সালামের মৃত্যু বা খতনা নবুয়ত বা অন্য অন্য বিতর্কিত বিষয়ে যার বিশ্বাসের সাথে সম্পর্ক, এর জ্ঞান থাকা আবশ্যক, যার যুক্তি প্রমাণের ভিত্তিতে এর উপর প্রতিষ্ঠিত থাকা আবশ্যক। যুক্তি প্রমাণ ছাড়া নয়, কিন্তু আমল বা কর্মের সংশোধনের জন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে, আর এর জন্য সেই মাধ্যম অবলম্বন করতে হবে যা এই যুগে হযরত মসীহ মওউদ আমাদেরকে দিয়েছেন এবং দেখিয়েছেন। আমাদের কথা এবং কর্মের বিরোধ দূরীভূত করতে হবে। অন্যদেরকে যা বলি তা সে সম্পর্কে আমাদের আত্মবিশ্লেষণও করতে হবে যে আমরা কতটা নিজের আয়ের উপর প্রতিষ্ঠিত। আজ আল্লাহর কৃপায় সারা পৃথিবীতে জামাতে আহমদিয়ার জামিয়া আহমদিয়া রয়েছে, যেখানে মুরব্বিরা প্রস্তুতি নিচ্ছেন ধর্মের কাজের জন্য। সেখানে অনেক যুবক ধর্মের সেবার জন্য ভর্তি হচ্ছে, বিশেষ করে পাকিস্তানে অনেক এমন যুবকরা জামিয়ায় আসে ও অনেক ওয়াকফিনে রয়েছে তাদের মাঝে। অনেক সময় সংখ্যাধিক্যের কারণে মান নেমে যায় বা স্ট্যান্ডার্ড কমে যায়, আর অনেক সময় অন্যান্য দৃষ্টান্ত সামনে আসে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রকৃত মানে পৌঁছার চেষ্টা না করার ফলে বা অনেক বদভ্যাসের কারণে মুরব্বি এবং মুআল্লিমের যে একটা বিশেষ মর্যাদা আছে সেই জ্ঞান না থাকার কারণে এমন ছেলে যখন কিছু আজে বাজে কাজ করে তাদের জামিয়া থেকে বের করে দেওয়া হয়। তাই আহমদীয়তের উন্নতির যে যুগ আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, এটি আহমদীয়তের উন্নতির যুগ, এর জন্য মুরব্বি এবং মুবাল্লিগ যারা হচ্ছে বা হবে তাদের নিজেদের প্রস্তুত করতে হবে। এটি সামান্য কোনো কাজ নয় যা তাদের উপর ন্যস্ত হতে যাচ্ছে। এখনই আল্লাহ তাআলার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলুন, একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলুন, সম্পর্ক স্থাপন করুন, এর জন্য চেষ্টা বাড়িয়ে দিন। হযরত মসীহ আমাদেরকে যে সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছেন যা ইসলামের প্রকৃত শিক্ষা যেভাবে তিনি পুনরায় আমাদের সামনে স্পষ্ট করেছেন তা সামনে রাখুন। শুধু বিতর্কিত বিষয়ে মুখস্থ করা পর্যন্তই আপনাদের কাজ হওয়া উচিত নয়। কাদিয়ান থেকে আমাকে কোন আলেম লিখেছেন, বিরোধীদের আপত্তি খণ্ডনের নিমিত্তে পূর্বে যে প্রকাশ্যে জলসা হতো ভারতের বিভিন্ন জায়গায়, এখন তা হয় না। আমরা সেই সকল জলসায় বিরোধী আলেমদের উপর এমন ভয়াবহ আক্রমণ করতাম যে উপর্যুপুরি আক্রমণের কারণে তারা পরাস্ত হয়েছে। হুজুর বলছেন যে ভালো কথা এমনটি করতেন, বিরোধীদের আপত্তি খণ্ডন করা উচিত, বরং তাদের আপত্তির খণ্ডন করা উচিত, যুক্তি প্রমাণের ভিত্তিতে তাদের আপত্তির উত্তর তাদের মুখে ছুড়ে মারা উচিত। বরং এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের মুরব্বি এবং মুআল্লিমদের হযরত মসীহ মওউদের আগমনের উদ্দেশ্য বোঝা এবং তা বুঝে তা অনুধাবন করে সেই আধ্যাত্মিক উন্নতি সাধন করা, যেন প্রত্যেকের সত্তা একটা নিশান একটা নিদর্শন হয়ে যায়, এর জন্য নিশান একটা নিদর্শন হওয়ার চেষ্টা করা উচিত, আর এই একটা আদর্শ হওয়া উচিত। এই আদর্শ দেখেই মানুষ জামাতে প্রবেশ করতে পারত। অনেক সময় এমন আদর্শ দেখে মানুষ জামাতে প্রবেশ করে, কিন্তু আক্ষেপের সাথে বলতে হয় এই মান এখনো অর্জন হয়নি। তাই ভারতে অনেক মুয়াল্লিমকে বাহির করতে হয়েছে, বহিষ্কার করতে হয়েছে, অনেকের উপর বস্তুবাদিতা ছেয়ে গেছে এমন মনে হয়। তো যিনি এই পত্র লিখেছেন এবং আমাদের সকলেই আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত যে তার উপর কি দায়িত্ব ন্যস্ত হয়েছে। মুয়াল্লিম মুরব্বীদের দেখা উচিত যে হৃদয়ে ঈমান সৃষ্টির দ্বারা কতটা চেষ্টা করেছেন। প্রাণহীন যুক্তি, শুষ্ক যুক্তির মাধ্যমে মানুষের হৃদয়ে প্রভাব বিস্তারের চেষ্টা এবং আহমদী মৌলভীদের পরাজিত করাকেই সবকিছু মনে করা উচিত নয়। এটি নিয়েই সন্তুষ্ট হলে থাকলে চলবে না, কারণ আমাদের কাছে খোদার যে সমস্ত জীবন্ত নিদর্শনাবলী রয়েছে, মর্যাদা রয়েছে, তার মাধ্যমে খোদার পবিত্র সত্তা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। আল্লাহর যে ব্যবহারিক সাক্ষ্য মসীহ মওউদের সাথে রয়েছে তার মাধ্যমে মানুষের মন জয় করুন। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু একটা দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন, যখন সূর্য মধ্যাকাশে থাকে, তখন যদি কেউ বলে যে সূর্য যে আকাশে রয়েছে তার প্রমাণ কি, তখন দ্বিতীয় ব্যক্তি যদি তাকে সূর্য উদিত হওয়ার যুক্তি প্রমাণ দেয়া আরম্ভ করে, সূর্য উদিত হওয়ার সময় এতটা এতটা এতবার এতটা সময় অস্ত যায় বিজ্ঞানের কথা বলে, খলিফা সানি লিখছেন যে এমন যুক্তি বা প্রমাণদাতা নিজেও আহমক বা নির্বুদ্ধি হবে। এর সোজা উত্তর হল যে সূর্যের প্রমাণ চায় তার চিবুক ধরে মাথাটা উপরের দিকে উঁচিয়ে দাও, তাহলেই সে বুঝতে পারবে যে সূর্য মধ্যাকাশে রয়েছে। এ সময় আর সূর্যের অস্তিত্বের অন্য কোন প্রমাণ উপস্থাপনের প্রমাণ দেওয়ার দরকার নেই, সূর্যের অস্তিত্বই তোমার নির্বুদ্ধিতা প্রশ্ন প্রশ্নের উত্তর। এখন কোদা তালার সত্তা আমাদের সামনে স্পষ্টভাবে সামনে এসে গেছেন, তিনি তার সমস্ত গুণাবলী নিয়ে পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মাধ্যমে তিনি তার সমস্ত সৌন্দর্য সহকারে দৃশ্যপটে এসে গেছেন। তাই ওয়াজকারীদের বা বক্তাদের উচিত হবে সূর্যের অস্তিত্বের নির্বুদ্ধের মতো সূর্যের অস্তিত্বের প্রমাণ দেওয়ার পরিবর্তে মসীহ মওউদের মাধ্যমে যে নিত্য নতুন নিদর্শনাবলী প্রকাশ পাচ্ছে, আল্লাহ তাআলার যে ব্যবহারিক সাক্ষ্য প্রতিদিন প্রতিটি মুহূর্ত আমাদের সাথে রয়েছে সঙ্গ দিচ্ছে, তার মাধ্যমে এই সত্য প্রমাণ করুন। কিন্তু আসল কথা একটি, তা হল নিজেদের অবস্থা খোদার সন্তুষ্টির অধীনস্থ করুন, জামাতের কর্মশক্তি বা ব্যবহারিক শক্তিতে বলিয়ান করুন, জামাতের ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনে তার সামনে এই কথাগুলো বারবার তুলে ধরুন, উপস্থাপন করুন, তাদেরকে বলুন হযরত মসীহ মওউদের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলার পবিত্র প্রতাপ প্রকাশিত বা বিকশিত হয়েছে, তাদেরকে বোঝান খোদার নৈকট্য লাভের মাধ্যম কি কি তা তাদের বোঝান, খোদার ভালোবাসা কিভাবে অর্জিত হতে পারে তা তাদের সামনে তুলে ধরুন। এরপর দেখুন যে সকল যুবকরা জাগতিক বিষয়ে অনুকরণ প্রিয়তায় অভ্যস্ত তারা আল্লাহ তাআলার দিকে ঝুঁকবে, তখন গুটিগত মুরব্বী বা আলেম ও আহমদী মৌলভীদের দাঁত ভাঙা উত্তর দেবে না, বরং আমাদের যুবক শ্রেণী যুবক যুবতী ছেলে মেয়ে যে দৃষ্টান্ত স্থাপন করবে এরা তা পৃথিবীকে নিজের দিকে আকর্ষণের কারণ হবে। তাই নিজেদের অবস্থার ব্যবহারিক অবস্থার সংশোধনের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন সবচেয়ে বেশি। মসীহ মওউদের সাথে সম্পৃক্ত খেলাফতের কামের আনুগত্যের সবচেয়ে বেশি প্রয়োজন। এটি জামাতের দৃঢ়তা এবং উন্নতির কারণ হবে। খেলাফতকে বোঝা, খেলাফতকে চেনা, খেলাফত সম্পর্কে সঠিক জ্ঞান এবং খেলাফতের বোধপত্তি এমনভাবে জামাতের প্রতিটি সদস্যের অর্জিত হওয়া চাই যেন খলিফা ওয়াক্তের প্রতিটি সিদ্ধান্ত মানুষ আনন্দে গ্রহণ করতে পারে আর কোন প্রকারের প্রতিবন্ধকতা বা আপত্তি বা দ্বিধাদ্বন্দ্ব যেন হৃদয়ে সৃষ্টি না হয়। খেলাফতের সঠিক জ্ঞান, খেলাফত সম্পর্কে সঠিক বুৎপত্তি এবং আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করা, এটি মুরব্বীদের দায়িত্বাবলীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এরপর ওহদাদারদের কাজ বা পদাধিকারীদের কাজ হল এদিকে মনোযোগ নিবদ্ধ করা। কিছু এমন দৃষ্টান্ত সামনে আসে যে অনেক সময় মানুষ বলে খলিফা ওয়াক্ত এই ভুল কাজ করেছেন, এই ভুল সিদ্ধান্ত করেছেন বা এই সিদ্ধান্ত এভাবে হওয়া উচিত ছিল। বিচার বিভাগে অনেক সিদ্ধান্ত নিয়ে তারা আপত্তি করে বা বলে যে অমুক ব্যক্তিকে অমুক কাজে কেন নিযুক্ত করা হলো, এর জায়গায় এই ব্যক্তিকে নিযুক্ত করলে ভালো হতো। খলিফা ওয়াক্তের অমুক ব্যক্তির সম্পর্কে ভালো জ্ঞান আছে বা ভালো ধারণা আছে, কিন্তু অমুক ব্যক্তি সম্পর্কে হুজুর জানা সত্ত্বেও, তার দুর্বলতা সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও চোখ বন্ধ করে রেখেছেন। তো হুজুর বোধহয় এই ধরনের মানুষ গুটিকতক হয়ে থাকে, কিন্তু এরা পরিবেশকে বিষাক্ত করে, পরিবেশকে দূষিত করে। যদি মুরব্বী এবং সকল পর্যায়ের ওহদাদার বা কর্মকর্তারা, সকল জামাতের মূল জামাত এবং অঙ্গ সংগঠনের প্রতিটি কর্মকর্তা যদি এই দায়িত্ব বুঝেন, তাহলে কিছু হৃদয়ে যে সন্দেহ এবং সংশয় দানা বাঁধে তা কখনো সৃষ্টি হওয়ার কথা নয়। এমন লোকদের বোঝানো উচিত, আর এটি বিশেষ করে মুরব্বীদের দায়িত্ব তাদেরকে বলার যে সমস্ত কল্যাণ নিজাম এবং ব্যবস্থাপনার মাঝে নিহিত। আল্লাহ যখন কোন জাতিকে অভিশপ্ত করতে চান তখন তিনি নিজাম বা ব্যবস্থাপনা উঠিয়ে নেন বা প্রত্যাহার করেন। তো সবাই যদি এই কথাগুলো বুঝে বা বুঝে উঠতে পারে, তাহলে যারা হোঁচট খায় তারা হোঁচট খাওয়া থেকে রক্ষা পাবে। এমন শ্রেণী অবশ্য সবসময় থাকে, এদের এরা সংখ্যায় গুটিকতক হলেও এরা নিজেদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করে, সবচেয়ে বুদ্ধিমান মনে করে, আর বিভিন্ন জায়গায় বসে তারা কথা বলতে থাকে। অনেকেই বলে যে খলিফা খোদা তো নন, তিনিও ভুল করতে পারেন। সাধারণ মানুষ যেভাবে ভুল করে খলিফাও ভুল করতে পারেন। হুজুর বলছেন যে ঠিক আছে তাদের কথা, কিন্তু দ্বিতীয় খলিফা এমন প্রশ্নের খুব ভালো উত্তর দিয়েছেন, এমন কথার খুব সুন্দর উত্তর দিয়েছেন। যদি খেলাফত ঐশী হয়ে থাকে, খেলাফত যদি সত্য হয়ে থাকে, তাহলে খলিফা সানি যে উত্তর দিয়েছেন এটি সেই উত্তর সকল যুগের জন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য। যদি বিশ্বাস থাকে যে খেলাফত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ঐশী নিয়ামত, তাহলে এটি সকল ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন খলিফারা যে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত দিয়ে থাকেন, আমরা সেই সমস্ত বিষয়, সেই সমস্ত সিদ্ধান্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত করে থাকি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, অর্থাৎ সেই ধর্ম এবং সেই নীতি যা খলিফারা পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং প্রবর্তিত করতে চান, আমরা নিঃসত্তার কসম খেয়ে বলছি যে আমরা পৃথিবীতে অবশ্যই তা প্রতিষ্ঠিত করব। এটি আল্লাহ তাআলা বলছেন। হুজুর বলছেন যে এই কথাগুলো জামাতের প্রতিটি ব্যক্তির হৃদয়ে গ্রথিত, প্রথিত এবং বদ্ধমূল হওয়া চাই, আর এই কাজ হল মুবাল্লিগদের এবং জ্ঞানীদের, এটি সবার হৃদয়ে সৃষ্টি করা। তাই আপনারা এর দায়িত্ব বুঝুন, এই দায়িত্ব সম্পর্কে সচেতন হন, এর অনুবর্তিতা করুন যে হযরত মসীহে মওউদ আলাইহিসসালামের বরকত, তার কল্যাণ রাজি মানুষের সামনে প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার জীবন্ত নিদর্শনাবলীর কথা বারবার মানুষের সামনে বলতে হবে, স্মৃতিচারণ করতে হবে, মানুষকে জানাতে হবে যে আল্লাহর নৈকট্য লাভের উপায় কি। আর সকল ক্ষেত্রে, সকল অবস্থায়, সর্বাবস্থায় খলিফা ওয়াক্তের আনুগত্য, ব্যবস্থাপনার আনুগত্যের একটা গুরুত্ব আছে, আর সবার সামনে এটি স্পষ্ট হওয়া চাই দিবালোকের মতো। আর এটি যদি হয়ে যায়, তাহলে হৃদয়ে যত ভুল ধারণা আছে, কুমন্ত্রণা আছে, সন্দেহ আছে, তা দূরীভূত হবে। এইভাবে যাদের হৃদয়ের ভুল ধারণা দূরীভূত হবে বা কুমন্ত্রণা যাদের মিটে যাবে বা দূর হবে, তাদের সংখ্যা এত বেড়ে যাবে যে সকল ফেতনা এবং সকল অশান্তি আর নৈরাজ্য নিজেই তিরোহিত হবে বা মিটে যাবে বা দূর হয়ে যাবে। জামাতে সকল অর্থে, সকল ক্ষেত্রে ব্যবহারিক এবং কর্মের সংশোধন পরিদৃষ্ট হবে, আর এটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। স্মরণ রাখতে হবে যে খাতমে নবুয়ত, ওফাতে ঈসা বা ঈসা আলাইহিসসালামের মৃত্যু সম্পর্কে অবশ্যই আমাদের জানা থাকা উচিত। সকল আপত্তির খণ্ডন আমাদের জানতে হবে, বিরোধীদের আপত্তির উত্তর দেয় আমাদের জানতে হবে, কিন্তু আমল বা কর্ম এবং তত্ত্বজ্ঞান এটিও আবশ্যক, এর জন্য এক চেষ্টার প্রয়োজন। তাই বাহিরের মোর্চা সামলানোর জন্য যত শক্তি আমরা প্রয়োগ করব ততটাই বরং ততোধিক, তার চেয়ে বেশি অভ্যন্তরীণ মোর্চা সামলানোর জন্য আমাদের শক্তি নিয়োজিত করতে হবে। আমাদের আধ্যাত্মিক পবিত্রতা এবং আমাদের কর্মের সংশোধন, আমাদের আমলের সংশোধন ইনশাআল্লাহ, আমাদের কর্মের সংশোধন, আমাদের আধ্যাত্মিক পবিত্রতা আমাদের তবলিগের তুলনায় বড় বিপ্লব আনয়নের কারণ হবে ইনশাআল্লাহ। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহ আনহুর এই উক্তি অবশ্যই অত্যন্ত গুরুত্ববহ এবং গুরুত্বপূর্ণ, অর্থাৎ যদি তারা, অর্থাৎ যদি আলেমেরা নিজেদের হৃদয়ের সংশোধন করে এবং আল্লাহর ভালোবাসা এবং খোদার তত্ত্বজ্ঞান যদি তারা অর্জন করে, তাহলে কোটি কোটি মানুষ আহমদীয়তে প্রবেশ করবে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। অর্থাৎ যদি তাবলীগের মাধ্যমে নিজ ধর্মের প্রচার করো, তাহলে একজন বা দুজন করে মানুষ তোমাদের ধর্মে প্রবেশ করবে, কিন্তু যদি তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তাআলার পবিত্রতার গান গাও এবং জামাতের পাপ দূরীভূত করো, তাহলে মানুষ আসবে দলে দলে আর তোমাদের জামাত ভুক্ত হবে। তাই আমাদের সে সকল আলেম বা ওলামা যারা আমাকে লেখে যে আমরা একসময় গায়র আহমদী আলেমদের মুখ বন্ধ করে দিতাম, দাঁত ভাঙা উত্তর দিতাম, হুজুর বলছেন যে এর মাধ্যমে আমাদের লক্ষ্য কিন্তু অর্জন হবে না, যতটা কর্মের সংশোধনের মাধ্যমে অর্জন হওয়া সম্ভব, তাই নিজেদের আমলের সংশোধনের দিকে দৃষ্টি দিন, কর্মের সংশোধনের প্রতি মনোযোগী হন, খেলাফতের বা খলিফার নায়েব হওয়ার চেষ্টা করুন, খলিফার সাহায্যকারীদের দলভুক্ত বা অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন। আমরা বছর পর বছর জ্ঞানগত বিতর্কে নষ্ট করতে পারি না, বরং জামাতকে যদি উন্নতির রাজপথে নিয়ে যেতে হয়, পরিচালিত করতে হয়, যে আমরা অবশ্যই করব, তো এর জন্য আমাদেরকে অবশ্যই অন্য রীতি অবলম্বন করতে হবে, আর সেই রীতি হল সেটি যা আমি বলেছি, অর্থাৎ নিজেদের আমলের সংশোধন, নিজেদের কর্মের সংশোধন। আমাদের কর্মের মানকে উন্নত করতে হবে, আমলের মানকে উন্নত করতে হবে, আমাদের বিশ্বস্ততা, আন্তরিকতা এবং নিষ্ঠা সততার মানকে উন্নত করতে হবে, আমাদেরকে হালাল রোজগার করতে হবে, বৈধ আয় করতে হবে। এটি নয় যে কয়েক পয়সার জন্য কাউন্সিলকে ধোকা দিয়ে আমরা বেনিফিট হস্তগত করব, বা পয়সা আয়ের জন্য বা পয়সা হস্তগত করার জন্য মিথ্যা মামলা করব। যে কাজে আমাদের উপর ন্যস্ত করা হবে, সেই কাজ পুরো পরিশ্রমের সাথে, আন্তরিকতার সাথে, পুরো নিষ্ঠার সাথে সুচারুরূপে সম্পাদনের প্রয়োজন। যদি এটি আমরা করি, তাহলে ধর্মের পাশাপাশি জাগতিক কল্যাণ রাজিও লাভ হবে ইনশাআল্লাহ। এটি খোদার অশেষ কৃপা এবং ফজল যে গায়র আহমদীদের উপর জামাতের ভালো প্রভাব রয়েছে, সুনাম রয়েছে, কিন্তু আমরা যদি জাগতিক হীন স্বার্থে নিজেদের সততা এবং বিশ্বস্ততার মানকে পদদলিত করি, তাহলে প্রত্যেক ব্যক্তি যারা এমন করে, এমন অপকর্ম করে, তারা জামাতের জন্য দুর্নাম বয়ে আনবে। তাই যেখানে মুরব্বীদের এদিকে মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন, সেখানে জামাতের প্রতিটি সদস্যের আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মসংশোধন করা উচিত। আর এর সাথে সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের দোয়া, যা প্রতিক্ষণ প্রতিটি মুহূর্ত নিজের সামনে রাখা উচিত। এর সঠিক ব্যবহার এবং এটি থেকে সঠিকভাবে লাভবান বা উপকৃত হওয়ার জন্য খোদারের নির্দেশ সামনে রাখা উচিত যে ইমানে উন্নতি করো, আর আমি যেই নেক কর্ম এবং সৎকর্ম করার নির্দেশ দিয়েছি, যে কর্মপন্থা দিয়েছি তা মেনে চলো, এই তাহলে এই আমল এবং এই কর্ম এবং দোয়া, আর এই দোয়া এবং কর্ম যদি পাশাপাশি চলে, তাহলে প্রকৃত সংশোধন সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। শেষের দিকে আমি এদিকেও আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, যা সকল প্রকৃত মোমেনকে ব্যাকুল করে রেখেছে, উৎকণ্ঠিত করে রেখেছে, তা হল মুসলিম বিশ্বের শোচনীয় অবস্থা। আজ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর নিবেদিত প্রাণ প্রেমিকের জামাতের দোয়ার উম্মতে মুসলিমার অনেক প্রয়োজন রয়েছে, তাই এটি আমাদের দায়িত্ব তাদের জন্য অনেক দোয়া করা উচিত। সিরিয়ার অবস্থা ক্রমশ অধঃপতিত হচ্ছে, সরকারও অত্যাচারের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গেছে, আর সরকার বিরোধীরাও সকল সীমা লঙ্ঘন করেছে, উভয় পক্ষ জুলম করছে, অত্যাচার করছে, শিশু মহিলা এবং বয়স্কদেরকে জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। কারো দোষ আছে কি নেই এটি দেখে না, যখন ধরে নিয়ে যায় যাকে ইচ্ছা তারা ধরে নিয়ে যাচ্ছে, খেতে দেয়া হয় না, দৈহিক এবং মানসিক নির্যাতন করা হয়, অনেকের ছবি দেখানো হয়েছে, তা দেখে মানুষের লোম শিওরে ওঠে। মুসলমানের উপর এত ভয়াবহ লোমহর্ষক অত্যাচার করছে এবং বিরোধীদেরকে ইসলামের বিরুদ্ধে আপত্তি করার সুযোগ করে দিচ্ছে এরা। কিছুদিন পূর্বে কিছু 14-15 বছর বয়স্ক ছেলের ইন্টারভিউ দেখানো হয়েছে, যাদের পিতামাতা হারিয়ে গেছে বা পিতামাতা থেকে তারা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, খাওয়ার এবং পান করার কিছু নেই, এদিক সেদিক থেকে কিছু এনে তারা খাচ্ছে। কেউ তাদেরকে জিজ্ঞেস করেছে, 12 বা 13 বছর বয়স্ক বালককে তারা জিজ্ঞেস করে যে বড় হয়ে কি হবে, তোমার উদ্দেশ্য কি? সেই ছেলে হেসে উত্তর দিয়েছে যে আমি অপরাধী হব, চোর ডাকাত বা বদমাশ বা সন্ত্রাসী হব, এছাড়া আমরা আর কি বা হতে পারি, আমরা এইসব রাস্তা অবলম্বন করে প্রতিশোধ নেব। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য সরকার এবং ক্ষমতায় আসার জন্য বিরোধী দল নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। আল্লাহ তাআলা এই সকল জালেম এবং অত্যাচারীদের শাস্তি দেন এবং তাদের থাবা থেকে সাধারণ মানুষকে রক্ষা করুন এবং ন্যায়পরায়ণ সরকার তাদেরকে দান করুন। পাকিস্তানেও জুলম এবং অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে, বিশেষ করে আহমদীদের ক্ষেত্রে তাদেরকে দৈহিক এবং মানসিক উভয়ভাবে নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। সাধারণ পাকিস্তানি জুলমের জাতাকলে পিষ্ঠ হচ্ছে, আর এই যে অবস্থা, অবস্থার ভয়াবহতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই সন্ত্রাসী শ্রেণী এদেরকেও সৃষ্টি করেছে সরকার, সরকারই তাদের জন্ম দিয়েছে এবং এই কারণেই সরকারের নিয়ন্ত্রণের তারা বাহিরে চলে রয়েছে এখন। তাই দোয়াই এই জালেম এবং অত্যাচারীদেরকে শিক্ষণীয় নিদর্শনে পরিণত করতে পারে, অনেক দোয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা এই জালেম এবং অত্যাচারীদেরকে নিশ্চিহ্ন করুন পাকিস্তান থেকে। অন্যান্য মুসলমান দেশের চিত্র একই রকম, লিবিয়া, মিশর, সর্বত্র পরিস্থিতি ক্রমশ অধঃপতিত হচ্ছে। আল্লাহ তাআলা এদেরকে বিবেক বুদ্ধি দিন, আর ইসলামকে দুর্নাম করার যে হীন ষড়যন্ত্র এদের রয়েছে, আল্লাহ তাআলা তা থেকে ইসলামকে রক্ষা করুন। যারাই জুলম এবং জুলমকারী অত্যাচারী তারা শিক্ষণীয় নিদর্শনে পরিণত হোক। আল্লাহ তাআলা সকল দেশে বসবাসকারী সকল আহমদীকে তাদের দুষ্কৃতি এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.